সাধনার দ্বিতীয় দিন পূর্ণ হল, দ্বিতীয় দিন পূর্ণ হল, কাজ করার জন্য বাকি রইল আর 8 দিন। দ্বিতীয় দিন প্রথম দিনের থেকে কিছুটা ভালো, তবুও অসুবিধা তো ছিলই। মনকে তো আয়ত্তে আনতে হবে, আর এটা খুব সোজা নয়। এই বাঁদরের মতো মন, এই মর্কট মন কত চঞ্চল, কত চপল। এক শাখা ছাড়ছে, দ্বিতীয়টা ধরছে, একটা ছাড়ছে, দ্বিতীয়টা ধরছে, এক বিচার ছাড়ছে, দ্বিতীয়টা আরম্ভ করে দিচ্ছে, সেটা ছাড়ছে, তৃতীয়টা আরম্ভ করে দিচ্ছে। কত অশান্ত, কত বিচলিত, এটা জঙ্গলি, একে পালিত বানাতে হবে। তাই খুব ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি কোনো জঙ্গলি জানোয়ারকে পোষ মানাতে চায়, তবে তাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। অধৈর্য হলে ওই পশুকে নিজের বশে আনতে পারবে না। খুব ধৈর্যের সঙ্গে কাজ করলে পোষ মানিয়েই নেয়। কোনো জঙ্গলি মোষ, কোনো জঙ্গলি হাতি সহজে পোষ মানে না। অভিজ্ঞ ব্যক্তি খুব ধৈর্য সহকারে ওকে নিজের বশে আনে। ওই জঙ্গলি পশু কোনো জনপদে চলে গেলে খুব বিশৃঙ্খলা সৃষ্টি করে, খুব ক্ষতি করে। আবার ওই জঙ্গলি পশু বশে আসলে মানুষের গোলাম হয়ে যায়, সেবক হয়ে যায়। ওই জঙ্গলি হাতি, যার সমস্ত শক্তি আমাদের জন্য এত ক্ষতিকর ছিল, এখন পোষ মানার পর ওর সমস্ত শক্তি আমাদের সেবায় লেগে গেল। এই রকমই আমাদের মন, যতক্ষণ পর্যন্ত জঙ্গলি, এর সমস্ত শক্তি আমাদের ক্ষতি করার জন্য খুবই খুব ভয়ঙ্কর। আর বশ হয়ে গেলে, পোষা হয়ে গেলে, এর সমস্ত শক্তি যা আমাদের জন্য এত ক্ষতিকারক ছিল, আমাদের সেবায় লেগে যায়, আমাদের কল্যাণের কারণ হয়ে যায়। আর মনের শক্তি সামান্য নয়, মনের শক্তি বিশাল বড়, কোনো হাতির শক্তির থেকে কয়েক গুণ বেশি। ক্ষতি করলে অনেক ক্ষতি করতে পারে, উপকার করলে অনেক বেশি উপকার করতে পারে। কিভাবে এই নিজের জঙ্গলি মনকে, অনিয়ন্ত্রিত মনকে নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে পোষ মানানো যায়, কিভাবে এর সমস্ত শক্তি নিজের কল্যাণে লাগানো যায়, সেই কাজ করতে এসেছি। ধৈর্য, খুবই ধৈর্য সহকারে করতে হবে। অনেকে অধীর হয়ে ওঠেন, দেখো 2 দিন হয়ে গেল এখনও মন টিকছে না, আর একটু এগিয়ে 5 দিন হয়ে গেল দেখো এখনও মন টিকছে না, এখনও টিকছে না, এই রকম করে, ব্যাকুল হয়। তাহলে বুঝতে হবে, আরে এ তো আমার পুরনো স্বভাব, মনের মতো না হলেই আমি ব্যাকুল হই, মন যা চায় না তা হলেই ব্যাকুল হয়ে যাই, এটাই তো স্বভাব ছিল, একেই সম্বর্ধন করে যাচ্ছি, সাধনার নামেও তাই করছি, চাইছি মন একাগ্র হয়ে যাক, আর একাগ্র হচ্ছে না, অর্থাৎ মন যা চাইছে তা হচ্ছে না, তাই ব্যাকুল হচ্ছে। হায় রে, 2 দিন হয়ে গেল আমার মন টিকছে না, 2 দিন হয়ে গেল আমার মন টিকছে না, এই ব্যাকুল হবার স্বভাব পাল্টানোর জন্য এসেছেন। অশান্ত থাকবার যে স্বভাব, তাকেই তো পাল্টাবার জন্য এসেছেন, আর ওকেই সম্বর্ধন করছেন। খুব ভালোভাবে বুঝতে হবে, যখন মন ব্যাকুল হবে, যে কোনো কারণেই হোক, মন বিচ্যুত হলো এই জন্য ব্যাকুল, মন টিকছে না এই জন্য ব্যাকুল, মনের মধ্যে কোনো খারাপ চিন্তা হলো সেজন্য অনুতাপ হলো তাই মন ব্যাকুল, আবার কোনো কথা মনে পড়ল যাতে মন ব্যাকুল হলো, যেমন কালকে বোঝানো হয়েছে সমস্ত সাধনা শল্য চিকিৎসার সাধনা, অপারেশন হলেই অন্তর্মনের গভীর থেকে বিকার উঠতে থাকবে, শরীরে প্রকট হবে, কোথাও অপ্রিয় সংবেদনা শুরু হলে ঘাবড়ে গিয়ে মন ব্যাকুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে হুঁশ আসা চাই, আরে আমি ব্যাকুল হতে আসিনি, ব্যাকুলতা থেকে মুক্তি পেতে এসেছি। এই সময় মন একাগ্র নয়, এই সময় মন বিচ্যুত হয়ে গেছে, এই সময়কার এটাই সত্য, ব্যাস এই সত্যকে স্বীকার করে নিয়ে স্বীকার করে নিলেন, এই সময় আমার মন বিচ্যুত হয়েছে, এইটুকুই। এটাকে খারাপ মনে করবেন না, এর প্রতি ক্রুদ্ধ হবেন না, নিজের ওপর ক্রোধ করলেও, ক্রুদ্ধ হলেই মন ব্যাকুল হবে, সত্য যা তাই, মন বিচ্যুত হয়েছে, আবার শ্বাসে ফিরিয়ে আনছি, শ্বাস তো আছেই, আবার শুরু করছি, মন আবার বিচ্যুত হলে, বিচ্যুত হয়েছে, হুঁশ এলো, আরে বিচ্যুত হয়েছে, মুচকি হেসে ফের শ্বাসে মন দিলাম। কান্না নয়, ব্যাকুল নয়, ওই স্বভাবকেই তো পরিবর্তন করতে এসেছেন। যেমন আছে তেমন, মন বিচ্যুত হয়েছে এটাই সত্য, ব্যাস এটাকেই স্বীকার করে কাজে লেগে যেতে হবে। ভালোভাবে বুঝে নিয়ে কাজ করলে, খুব ব্যাকুল না হলে দেখবেন যে মন বিচ্যুত হলেও তাকে ফিরিয়ে আনার জন্য টানাটানিও করতে হয়নি। প্রথম প্রথম এরকম মনে হবে মন বিচ্যুত হয়েছে, আর ফের আবার জোর করে টেনে আনছি। আরে তুই কোথায় চলে গিয়েছিলি, তোর তো এই কাজ করার ছিল, ফের পালাবে, ফের টেনে আনবেন। এই রকম জোর করে টেনে আনতে গেলেও মন ব্যাকুল হয়। টানবে কেন, মন বিচ্যুত হয়েছে এই মুহূর্তের এটাই সত্য যে মন বিচ্যুত হয়েছে। নিজে নিজেই চলে আসবে, নিজে নিজেই শ্বাসে চলে আসবে। ঘরের মালিক জেগে আছে জেনে চোর নিজে নিজেই পালিয়ে যাবে। মনের এই বিচ্যুত হওয়া আপনা আপনি বন্ধ হয়ে যাবে। মালিক জেগে আছে, আরে পালিয়েছে না, ব্যাস এইটুকুই জেনেছে, আপনা আপনিই চলে আসবে। এই রকম হবেই, কোনো কথা নিয়ে উদাস হবেন না, নিরাশ হবেন না, ব্যাকুল হবেন না। বাঁ নাক দিয়ে শ্বাস যাচ্ছে কি ডান নাক দিয়ে যাচ্ছে আমি ভালোভাবে বুঝতে পারছি না, ভালো কথা, আমি পরিষ্কার বুঝতে পারছি না, এটাই এই মুহূর্তে সত্য, ব্যাকুল কেন। শ্বাস একটু জোরে নিয়ে দেখে নিলাম, বুঝতে পারবো ব্যাকুলতা কিসের। আমাকে বলা হয়েছে কোথায় স্পর্শ করছে, কোথায় স্পর্শ করছে, আমার তো স্পর্শ অনুভবই হয়নি, অনুভব হয়নি, ঠিক আছে। এই সত্যকে স্বীকার করতে হবে, শ্বাস কোথায় স্পর্শ করছে আমি সেটা অনুভব করতে পারছি না। একটু জোরে শ্বাস নিয়ে দেখুন, ধৈর্যের সঙ্গে, সমতার সঙ্গে, ব্যাকুল না হয়ে কাজ করলে কাজ করা সহজ হয়ে যাবে। যত অধীর হবেন, যত ব্যাকুল হবেন, দেখবেন কাজ করা আরও কঠিন হয়ে যাচ্ছে। শ্বাসের স্পর্শ বুঝতে পারছি না আর আমরা ব্যাকুল হচ্ছি, ব্যাকুল মন বড় স্থূল হয়। ব্যাকুলতা দূর হলে ব্যাকুলতাহীন মন, শান্ত মন আপনা আপনি সূক্ষ্ম হয়ে যায়। সূক্ষ্ম হলেই সংবেদনশীল হয়ে যায়, তখন শ্বাসের স্পর্শ সহজেই অনুভব করা যায়। আর শ্বাসের স্পর্শ অনুভব করার জন্য যত বেশি ব্যাকুলতা বৃদ্ধি পাবে, নিজের জন্যে ততই দেওয়াল খাড়া করে নেবেন, এগিয়ে যেতে পারবেন না। তাই খুব ভালোভাবে বুঝে খুব ধৈর্যের সঙ্গে কাজ করবেন। যে ব্যক্তি যত ধৈর্যের সঙ্গে কাজ করবে, সেই ব্যক্তি তত তাড়াতাড়ি সফলতা পাবে। আর যত বেশি অধীর হয়ে উঠবে কাজ করা, তত বেশি কঠিন হয়ে উঠবে। এ কথা খুব ভালোভাবে বুঝতে হবে। কোনো কিছু মনের মতো না হলে, সাধনা করতে বসে সব কিছু মনের মতো হয় না, তাকে যথাভূতভাবেই এখানে স্বীকার করুন। যা কিছু অপ্রিয় ঘটছে, এতদিন তো ভোক্তাভাবেই তাকে ভোগ করে এসেছেন। এখানে ব্যথা, ওখানে ব্যথা, এত অসুবিধে, কীরকম সাধনা, শুধু কান্নাই কান্না। এখন এই ভোক্তাভাব থেকে বেরিয়ে এসে দ্রষ্টাভাবে, সাক্ষীভাবে দেখা, এরকম হচ্ছে, আমি এর দ্বারা প্রভাবিত হচ্ছি না, এরকম হচ্ছে আমি সেটা জানছি। ধীরে ধীরে ভোক্তাভাবের অবসান হবে, দ্রষ্টাভাব, সাক্ষীভাব, তটস্থভাব আসবে। ধীরে ধীরে এগিয়ে গেলে কর্তাভাবও শেষ হয়ে যাবে। আমরা কিছুই করছি না, সব কিছুই আপনা আপনিই হচ্ছে। আমরা কি করছি, আপনা আপনিই ঘটনা ঘটছে। আরেকটু এগিয়ে গেলে এমন অবস্থা আসবে যখন দ্রষ্টাভাবও শেষ হয়ে যাবে, কেবল দর্শন, আমি দেখছি, ঘটনা ঘটছে, আমি দেখছি, আমি জানছি। সে অনেক পরের কথা, কিন্তু এগিয়ে গেলে এই রকমই হবে, দেখা যাচ্ছে, ঘটনা ঘটছে, জানা যাচ্ছে, আমিও শেষ হয়ে যাবে। এটা অনেক এগিয়ে যাওয়ার পরের অবস্থা, কিন্তু কাজটা ভালোভাবে বুঝলে তবেই এই অবস্থা আসবে। প্রথমে ভোক্তাভাব থেকে বেরিয়ে আসতে হবে, ধীরে ধীরে কর্তাভাব থেকেও বেরিয়ে আসতে হবে। ঘটনা ঘটছে তাকে জানছি, আপাতত সাক্ষীভাবে, তটস্থভাবেই জানুন, এই দিয়েই শুরু করুন, তাহলে দেখবেন এগিয়ে যাওয়া সহজ হয়ে গেছে। একটা কথা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, যে ব্যক্তিকে শুদ্ধ ধর্মের রাস্তায় চলতে হবে, শুদ্ধ ধর্ম কি তাকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে। শুদ্ধ ধর্ম সেটাই যা সার্বজনীন, প্রকৃতির সেই নিয়ম, বিশ্বের সেই বিধান, নিসর্গের সেই নিয়ম যা সবার উপর সমানভাবে প্রযোজ্য। পুরনো ভাষায় একেই ধর্মনিয়ম বলা হতো, একেই ধর্ম বলা হতো। এই নিয়ম হিন্দুদের, জৈনদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, ভারতীয়দের, আমেরিকানদের জন্য আলাদা হয় না, যার অধিকার সবার উপরেই সমানভাবে চলে। সজীব নির্জীব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সবার উপরেই যার নিয়ম চলে, প্রাচীন ভাষায় তাকে ধর্ম বলা হতো। এটা সবার জন্যই এক। যে ব্যক্তি সার্বজনীন ধর্মের রাস্তায় চলবে তাকে একটা কথা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, যে এই রাস্তায় আমাকে চলতে হবে। আমি কষ্ট করব না, পরিশ্রম করব না, পুরুষার্থ করব না, এমনিই পার পেয়ে যাব, মুক্ত অবস্থায় পৌঁছে যাব, সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যাব, সমস্ত আসক্তি বিদ্বেষ থেকে মুক্ত হয়ে যাব। তা হতে পারে না, এটা অসম্ভব। আমার ওপর কারো দয়া হবে, অনুকম্পা হবে, আর অনুকম্পা করে, দয়া করে কেউ আমাকে পার করে দেবে, এই ভ্রান্ত ধারণা নিয়ে যিনি বসে আছেন তাঁর একথা চিন্তা করা উচিত, যে কেন ভাই আমাকেই বা কেন পার করে দেবেন, আমার কী বিশেষত্ব আছে? অনেক মিথ্যে কথা বলে ওর তোষামত করি, তাই পার করে দেবেন? তাহলে সবাইকেই কেন পার করবেন না? সবাই তো দুঃখী, পার তো হয় না। এর অর্থ এই যে প্রত্যেক ব্যক্তিকে স্বয়ং পরিশ্রম করতে হবে। কারো খুব দয়া হলে, করুণা হলে, খুব বেশি হলে এইটুকু করতে পারেন, রাস্তা দেখিয়ে দিতে পারেন, এটাই রাস্তা ভাই, কেননা আমি এই রাস্তায় চলেছি। যিনি চলেছেন তিনিই বলবেন, আমি এই রাস্তায় চলেছি, তুমিও চলো, এক পা করে চলো। খুব বেশি হলে আঙুল ধরে কয়েক পা একসঙ্গে চলবেন। কেউ আমাদের নিজের কাঁধে উঠিয়ে মুক্ত অবস্থা পর্যন্ত পৌঁছে দেবে তা অসম্ভব। এই ভ্রান্তি থেকে যে ব্যক্তি যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছেন, তত তাড়াতাড়ি মঙ্গলের রাস্তা তার জন্য খুলে গেছে, মুক্তির রাস্তা তত তাড়াতাড়ি খুলে গেছে। এটা সত্য, এটাও একটা প্রকৃতির আইন, ধর্মের বিধান, প্রকৃতির নিয়ম, যে আমরা যেই ধর্মের রাস্তায় চলতে শুরু করব, যে কোনো ব্যক্তি ধর্মের রাস্তায় চলতে শুরু করবে, তখনই ধর্মের সমস্ত শক্তি তাকে সাহায্য করতে শুরু করবে, তার সহায়তা করবে, সমস্ত দৃশ্য অদৃশ্য শক্তি তাকে খুব সাহায্য করবে। তবু নিজেকেই চলতে হবে, এক পা এক পা, এক পা এক পা, স্বয়ং চলতে চলতে অন্তিম অবস্থায় পৌঁছে যাবে। এই জন্য বলা হয়েছে, তুমেহি কিচ্ছং আতপ্পং আখ্যা তারো তথাগতা। কোনো ব্যক্তি তথাগত হয়েছেন, বুদ্ধ হয়েছেন, শুদ্ধ হয়েছেন, জীবনমুক্ত হয়েছেন। তথাগত কথার অর্থ কি? যিনি তথতার সাহায্যে অর্থাৎ সত্যের সাহায্যে চলতে চলতে অন্তিম অবস্থায় পৌঁছে গেছেন, মুক্ত অবস্থায় পৌঁছে গেছেন, যিনি তিনি তথাগত হয়েছেন। ধর্মের সমস্ত মার্গে তথতার সাহায্যে চলতে হবে, অর্থাৎ সত্যের সাহায্যে চলতে হবে। এক পাও কল্পনার সাহায্য নেওয়া যাবে না, কল্পনার সাহায্য নিলেই বিচ্যুত হবেন, মুক্তির মার্গ থেকে বিচ্যুত হবেন। নিজের অনুভূতিলব্ধ যে জ্ঞান তাই তথতা, তাই সত্য। যে সত্য অন্যের অনুভূতিলব্ধ, আমরা কেবল তার কল্পনাই করব, তাই না? আমরা কি করে জানব যে এটা সত্য? তাই প্রতি মুহূর্তে যে যে সত্য আমাদের অনুভব হচ্ছে, প্রতি মুহূর্তে সেই সত্যকে সাক্ষীভাবে জানতে জানতে এগিয়ে যাব। পরের মুহূর্তে যে সত্য প্রকট হলো তাকে সাক্ষীভাবে জানলাম, তার পরের মুহূর্তে যে সত্য প্রকট হলো তাকে সাক্ষীভাবে জানলাম। এইভাবে তথতার সাহায্যে চলতে চলতে যে কোনো ব্যক্তি তথাগত হতে পারেন। বুদ্ধ হওয়া কোনো সিদ্ধার্থ গৌতমের একচেটিয়া অধিকার নয়। তাই বারে বারে তিনি বলেছেন, আমার আগে কতজন বুদ্ধ হয়েছেন তার গণনা সম্ভব নয়, আমার পরেও কতজন বুদ্ধ হবেন তার গণনা নেই। কোনো এক ব্যক্তির একটি একচেটিয়া অধিকার কি করে হবে? জ্ঞানের একচেটিয়া অধিকার, বোধির একচেটিয়া অধিকার, মুক্তির একচেটিয়া অধিকার একজন ব্যক্তির কি করে হবে? ধর্মের রাস্তা সোজা, যিনি চলবেন তিনিই পৌঁছে যাবেন। অসুবিধা অবশ্যই আছে, খুবই পরিশ্রম করতে হবে, আর নিজেকেই করতে হবে। তুমেহি কিচ্ছং আতপ্পং, যা করার জন্য তপস্যা তোমাকেই করতে হবে। অন্য কেউ করবে আর তুমি মুক্ত হয়ে যাবে? পিপাসা আমার পেয়েছে, অন্য কেউ জল খেয়ে নিল, আমার পিপাসা কি মিটবে? আমার খিদে পেয়েছে, অন্য কেউ খাবার খেয়ে নিল, আমার খিদে কিভাবে মিটবে? রুগী আমি, অন্য কেউ ওষুধ খেয়ে নিল, আমার রোগ কিভাবে দূর হবে? আমি বন্ধনে বাঁধা, গ্রন্থি আমি বেঁধে রেখেছি, ব্যাকুল আমি, আর ব্যাকুলতা থেকে মুক্ত হওয়ার রাস্তায় অন্য কেউ চলছে, আমি কি করে ব্যাকুলতা থেকে মুক্তি হব? এ তো সোজা কথা, কিন্তু ধর্মের নামে আমরা কিসে কিসে জড়িয়ে পড়েছি জানি না। যত তাড়াতাড়ি বুঝতে পারা যাবে যে ধর্মের রাস্তায় এক পা করে স্বয়ং আমাকেই চলতে হবে, আমাকেই চলতে হবে। যে ব্যক্তি যত তাড়াতাড়ি এই কথা স্বীকার করে নিয়ে চলতে শুরু করেছেন, বুঝতে হবে তিনি দিশা খুঁজে পেয়েছেন, রাস্তা খুঁজে পেয়েছেন, উপায় খুঁজে পেয়েছেন, এখন তিনি এগিয়েই যাবেন। আর কেউ যদি এই আশায় বসে থাকেন যে তাকে কেউ পার করে দেবে, কারো দয়া হবেই আর তিনি পার করে দেবেন, তাহলে তিনি অনেক জন্মের মতো এই জন্মও খুইয়ে ফেলবেন। নিজেকে চলতে হবে, প্রথমে এটাই খুব ভালোভাবে বুঝতে হবে যে নিজেকে চলতে হবে। ভগবানের জীবনকালের একটি ঘটনা, ওই সময় ভগবান শ্রাবস্তীতে একটি বড় ধ্যান কেন্দ্রে জেতবন বিহারে অবস্থান করছিলেন। ওই সময় শ্রাবস্তী ছিল ভারতের এক বিশাল জনসংখ্যাবহুল নগরী, এটি ছিল কোশল দেশের রাজধানী। ওখানে বহু লোক এই বিদ্যা শিখতে আসত, বহু ভিক্ষু ভিক্ষুণী, বিশাল সংখ্যক গৃহস্থ নারী পুরুষ এখানে আসতেন আর ভগবান এই বিদ্যা শেখাতেন। সন্ধ্যাবেলা ধর্মচর্চা হতো আর নগরের কিছু লোক এই ধর্মচর্চা শুনতে আসতেন। ভারতের এক রাষ্ট্রীয় রোগ, এই ধর্মের রাস্তায় চলি বা না চলি কিন্তু ধর্মচর্চা আমরা অবশ্যই শুনব। ভালোই, ধর্মচর্চা শোনা তো দোষের কিছু নয়, ধর্মচর্চা শুনছে তাতে প্রেরণা জাগছে, চলবার জন্য মার্গদর্শন হচ্ছে যাতে চলতে পারে। তাই ধর্মের রাস্তায় না চললেও বুদ্ধিবিলাস বাণীবিলাসের জন্য কিছু লোক আসতেন। একদিন এক ব্যক্তি ধর্মচর্চা শুরু হওয়ার সময়ের একটু আগেই এসে পৌঁছলেন, দেখলেন ভগবান একাই বসে আছেন, তাঁর খুব আনন্দ হল। তাঁর কাছে এসে প্রণাম করে বললেন, মহারাজ একটা প্রশ্ন বারবার আমার মনে আসে, অনেক লোকের সামনে জিজ্ঞাসা করতে সংকোচ হতো, জিজ্ঞাসা করতে পারতাম না, ভালোই হলো আজ আপনি একলা আমার শঙ্কার সমাধান করে দিন। ভগবান বললেন, ধর্মের ক্ষেত্রে কোনো শঙ্কা থাকা উচিত নয়, তাড়াতাড়ি এর সমাধান করিয়ে নেওয়া উচিত, কি সমস্যা আছে জিজ্ঞাসা করো। বলল, মহারাজ অনেক বছর ধরে আমি এই ধ্যান কেন্দ্রে আসছি, যারা এখানে ধ্যান করেন, এই রাস্তায় চলেন, তাদেরকে আমি নিজের বুদ্ধি অনুসারে নিরীক্ষণ করে দেখি, তাদের মধ্যে কিছু লোক সত্যি সত্যি মুক্ত অবস্থায় পৌঁছেছেন, আরহান্ত হয়ে গেছেন, শুদ্ধ হয়ে গেছেন, বোধি লাভ করেছেন, জীবনমুক্ত হয়ে গেছেন, পরিষ্কার বোঝা যায়। আর কিছু লোক আছে যাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, তারা অনেক শুধরেছেন কিন্তু এখনও অন্তিম অবস্থায় পৌঁছননি। আর মহারাজ এমন লোকও আছেন যাদের মধ্যে আমিও একজন, যাদের কোনো পরিবর্তনই হয়নি, যেমন ছিল তেমনই আছে। তাই মহারাজ এই প্রশ্ন আমার মনের মধ্যে ওঠে, এই শঙ্কা হয় যে আপনার মতো মহাপুরুষ সর্বশক্তি সম্পন্ন মহান করুণাময়ের কাছে এসেও মানুষ অপরিবর্তিত রয়ে যাবে, অপূর্ণ থেকে যাবে, এ কেমন কথা? আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে আমাদের উদ্ধার করছেন না কেন? আপনি অসীম করুণার বলে আমাদের উদ্ধার করছেন না কেন? ভগবান মুচকি হাসলেন, প্রত্যেক দিন এই কথাটাই বোঝাতে চাই কিন্তু কেউ বুঝতেই চায় না, এত প্রলেপ লাগানো আছে মানুষের মধ্যে যে সত্যি কথা শুনতে চায় না, তাই বুঝতেও পারে না। বললেন, আচ্ছা তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি। তাঁর বোঝানোর বিভিন্ন প্রক্রিয়া ছিল, কখনো কখনো যে প্রশ্ন করত তাকে পাল্টা প্রশ্ন করতেন, সেই রকম ওই ব্যক্তিকেও পাল্টা প্রশ্ন করতে লাগলেন, তুমি কোথাকার বাসিন্দা? মহারাজ এই শ্রাবস্তীর। না না, তোমার চেহারা টেহারা দেখে মনে হচ্ছে তুমি এখানকার বাসিন্দা নও, তুমি অন্য কোনো প্রদেশের লোক, এখানে এসে বসবাস করছো। এটা আপনি ঠিকই বলেছেন মহারাজ, আসলে আমি মগধ দেশের বাসিন্দা, রাজগীরে থাকতাম, কয়েক বৎসর যাবৎ এখানে এসে বসবাস করছি। ভালো কথা, এখন কি রাজগীরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যাওয়া আসা হয় না আর? না না মহারাজ, প্রায়ই যাতায়াত হয়। এখনও আমার পরিবারের লোকজন আছে সেখানে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যবসাও আছে, তাই বহুবার যেতে আসতে হয়। আচ্ছা, তুমি তো এতবার শ্রাবস্তী থেকে রাজগীর যাওয়া আসা করো, তার ফলে এখান থেকে রাজগীরের পথ ভালোভাবে চেনা হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, খুব ভালোভাবে চেনা হয়ে গেছে, এতবার যাতায়াত করেছি। তাহলে আরেকটা কথার উত্তর দাও, এত বছর ধরে এই নগরে বসবাস করছো, অনেক লোকের সঙ্গে তোমার পরিচয় হয়েছে, ওই অনেক পরিচিত লোকেদের মধ্যে কিছু লোক তোমার ঘনিষ্ঠ হয়েছে নিশ্চয়ই, তাই যারা তোমার ঘনিষ্ঠ হয়ে গেছে তারা এ কথাটা ভালোভাবেই জানে যে এখানে বসবাস করলেও তুমি মূলত মগধবাসী, রাজগীরের বাসিন্দা, এখানে বসবাস করছো আর ঘন ঘন যাতায়াত করো, এবং এটাও জানে যে এই জন্যই এই রাস্তা তুমি ভালোভাবে চেনো। মহারাজ, যারা আমাকে ভালোভাবে চেনে তারা এই কথা ভালোই জানে। তাহলে তাদের মধ্যে কেউ কেউ কখনো কখনো রাজগীর পর্যন্ত পথটা জানার জন্য তোমায় জিজ্ঞাসা করতে আসে? তখন তুমি তাদের রাস্তা বলে দাও, না গোপন রাখো? গোপন রাখবো কেন, খুব ভালোভাবে বুঝিয়ে দিই। এইভাবে পূর্বের দিকে যাবে, চলতে চলতে বারাণসী পৌঁছে যাবে, তারপর আবার এগিয়ে যাও, পরে এদিকে যাও, ওদিকে যাও, গয়া পৌঁছে যাবে, আবার এগিয়ে যাও, ওদিকে গিয়ে আবার এদিকে গেলে রাজগীর পৌঁছে যাবে। খুব ভালোভাবে বুঝিয়ে দিই মহারাজ। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও, যাদের যাদের তুমি পথের বিবরণ বুঝিয়ে দিয়েছ তারা নিশ্চয়ই রাজগীর পৌঁছে গেছে? কি করে পৌঁছে যাবে মহারাজ, আমি তো বুঝিয়ে দিয়েছি রাস্তা, এখন ওই রাস্তা দিয়ে চললে তবেই তো পৌঁছবে। আরে এটাও তো আমিও বলছি, এই এত লোক যারা আমার কাছে আসে তারা ভালোভাবেই বোঝে যে এই লোকটা মুক্তি পাওয়ার পথ খুব ভালোভাবে জানে, কারণ এই পথে হেঁটেছে, এই পথে নিজে হেঁটেছে বলে খুব ভালোভাবে জানে। বেচারীরা আসে জিজ্ঞাসা করে, আমি কি লুকোব, বড় ভালোবেসে ওদের বুঝিয়ে দিই এই রকম পথ, এক পা এক পা করে চলতে চলতে এই স্টেশন আসবে, ওই স্টেশন আসবে, এই রকম অনুভব হবে, ওই রকম অনুভব হবে, এই সমস্ত অসুবিধা হবে, সমস্ত কথা বুঝিয়ে দিই। এখন কেউ যদি সমস্ত কথা শুনে তিনবার মাথা নত করে বলে, সাধু সাধু সাধু, খুব ভালো কথা বলেছেন আপনি, কিন্তু আমি এক পাও হাঁটব না, তাহলে সে কি করে পৌঁছবে? আর যে হাঁটতে শুরু করেছে, সে এক পা হাঁটলেও এক পা লক্ষ্যের কাছে পৌঁছলো, দশ পা হাঁটলে দশ পা লক্ষ্যের কাছে পৌঁছলো, শত পা হাঁটলে শত পা লক্ষ্যের কাছে পৌঁছলো, আর হাঁটতে হাঁটতে যে সমস্ত রাস্তাই পার করে নিল সে লক্ষ্যেই পৌঁছে গেল। চলতে তোমাকেই হবে, কেউ ভালোবেসে রাস্তা বলে দিতে পারে কিন্তু চলতে তোমাকেই হবে, এই কথা প্রত্যেক সাধককে, ধর্মের রাস্তায় গমনশীল প্রত্যেক সাধককে ভালো করে বুঝে নিতে হবে, চলতে আমাকেই হবে। নিজের মনকে ময়লা কে করেছে, আমি নিজে করেছি না? নিজের অবোধ অবস্থায়, অজ্ঞান অবস্থায়, নিজের মোহমূঢ়তার অবস্থায় আমি গিট বেঁধেছি, নিজের মনের স্বভাবকে দূষিত করেছি, মনকে আসক্তিরঞ্জিত, বিদ্বেষ দূষিত, মোহবিমূঢ় বানিয়ে দিয়েছি, এর জন্য দায়ী কে? কোনো অদৃশ্য শক্তির কি দায় পড়েছে যে বিশ্বের সমস্ত প্রাণীর মনকে বিকারগ্রস্ত করে দেবে আর সবাইকে দুঃখী বানিয়ে দেবে? কি দায় পড়েছে, কেন কেউ করবে? প্রত্যেক ব্যক্তির নিজের অজ্ঞানতার কারণে নিজের মনকে ময়লা করে, নিজের জ্ঞান জাগিয়ে, বোধ জাগিয়ে, হুঁশ জাগিয়ে এই স্বভাব থেকে বেরিয়ে আসার দায়িত্ব নিজের। এই আবর্জনা দূর করা, যে গ্রন্থি বাঁধা হয়েছে তাকে খোলা, যে ময়লা সঞ্চিত হয়েছে তা পরিষ্কার করার দায়িত্ব তারই। এটা প্রকৃতির নিয়ম, এর থেকে মুক্তি নেই, নিজেকেই চলতে হবে, এই কথাটা ভালোভাবে বুঝতে হবে, নিজেকেই চলতে হবে। দ্বিতীয় প্রশ্ন, পথ কি যার উপর দিয়ে চলবে, ধর্মের পথ কি? ভগবানের কাছে কোনো এক বৃদ্ধা এলেন, বললেন, মহারাজ আমাকে অল্প শব্দে সরল ভাষায় বুঝিয়ে দিন, ধর্ম কাকে বলে, মুক্তির রাস্তা কি সরল ভাষায় বুঝিয়ে দিন। বেচারী বোধহয় গিয়েছিলেন অনেক আচার্যের কাছে, যারা হয়তো পাণ্ডিত্যপূর্ণ কথা বলেছিলেন, এই দার্শনিক কথা ওই দার্শনিক কথা বলেছিলেন, বৃদ্ধা বললেন, বোঝাই যায় না ওরা কি বলছে। ভগবান মুচকি হাসলেন, ধর্ম তো সবসময় সরল ভাষাতেই বোঝানো হয়। ধর্ম মানুষকে এই জন্য শেখানো হয় যাতে তারা ধারণ করে, বুঝতেই না পারলে ধারণ করবে কি করে। ধর্মের পথ এই জন্য শিখিয়ে দেওয়া হয় যাতে করে তার উপর দিয়ে চলে, বুঝতেই না পারলে চলবে কি করে। যে ব্যক্তি বুদ্ধ হবেন, শুদ্ধ হবেন, মুক্ত হবেন, তিনি সব সময় অত্যন্ত সরল ভাষায়, জনগণের ভাষায়, যা সবাই বুঝতে পারে এমন সরল ভাষায় বোঝাবেন ধর্ম কাকে বলে। তিনি বললেন, আমি তো সবসময় এই কথাই বোঝাই, তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বোঝালেন, অল্প শব্দে কি বললেন? সব্ব পাপস্য অকারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়োদপনং এতং বুদ্ধানুশাসনং। এতং বুদ্ধানুশাসনং, প্রাচীন ভাষায় শাসন শব্দটি শিক্ষা অর্থে ব্যবহৃত হতো, উপদেশকে বলা হতো। কেউ উপদেশ দিয়েছেন আর তার অনুশাসনে আমরা আবদ্ধ হয়েছি, উনি যেমন বলেছেন সেইভাবেই আমরা চলতে শুরু করেছি, তাকেই শাসন বলা হতো। তাহলে বুদ্ধানুশাসনং একজন বুদ্ধের নয়, সব বুদ্ধের শাসন, সব বুদ্ধদেরই এই উপদেশ। কেউ নিজেকে বুদ্ধ বলেন আর এই কথা ছেড়ে অন্য কোনো আজেবাজে কথা বলতে লাগলেন, তাহলে বুঝতে হবে ইনি এখনও বুদ্ধ হননি, ইনি কোনো দার্শনিক জঞ্জালে ফেঁসে আছেন আর লোকেদেরও ফাঁসাচ্ছেন, ইনি কোনো সম্প্রদায়ের বন্ধনে আবদ্ধ হয়ে আছেন আর অন্যদেরও বাঁধছেন। শুদ্ধ ধর্ম কি ইনি বোঝেননি, বুদ্ধ হলে এই কথাই বলবেন, এর অতিরিক্ত অন্য কিছু বলবেন না। কি বলবেন? সব্ব পাপস্য অকারণং, সমস্ত রকম পাপ কর্ম থেকে বিরত থাকো। কুশলস্য উপসম্পদা, কুশল কর্মের সম্পদ সঞ্চিত করো। আর সচিত্ত পরিয়োদপনং, নিজের চিত্তকে নির্মল করো, পরিপূর্ণরূপে নির্মল করো। পরিয়োদপনং, মনকে উপরিভাগ থেকে নির্মল করা যায়, এরকম অনেক রাস্তা আছে। আমরা চাইলে কেবল বুদ্ধির দ্বারা মনকে ওপর ওপর থেকে নির্মল করতে পারি, ভালোই, অতটুকু লাভ তো হলো, কিন্তু ওটা মুক্তির কথা নয়। মুক্তির কথা তখনই হবে যখন অন্তর্মনের গভীর পর্যন্ত সমস্ত মন, এতটুকু অংশ বাদ না দিয়ে সমস্ত মন ধুয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একেই বলে পরিয়োদপনং, সচিত্ত পরিয়োদপনং, ব্যাস, এর অতিরিক্ত আর কিছু নয়। একেই বলে কেবল পরিপূর্ণং, কেবল পরিশুদ্ধং। এই তিনটি কথায় ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। দুষ্কর্ম থেকে নিজেকে বাঁচাও, সৎকর্ম করো আর চিত্তকে নির্মল করো। এখন এর মধ্যে আর কিছু জোড়বার প্রয়োজন নেই, এটি পরিপূর্ণ। কেবল এইটুকু করলেই মুক্ত অবস্থা পর্যন্ত পৌঁছে যাবে। কেবল পরিপূর্ণং, এই রকম পরিশুদ্ধং, এর থেকে কিছু বের করে নেওয়াও সম্ভব নয়। বের করে নেওয়ার মতো কোনো দোষের কথা এখানে নেই। এই কথাটা বের করে নিলে ধর্ম আরও শুদ্ধ হয়ে যাবে, এই রকম কোনো কথা নেই। এই তিনটি কথার মধ্যে ধর্মের পরম শুদ্ধতা ঢুকে আছে, পরম পরিপূর্ণতা ঢুকে আছে, একেই শুদ্ধ ধর্ম বলে বুঝতে হবে। আর কিছু করার দরকারই নেই। সব্ব পাপস্য অকারণং, সমস্ত রকম পাপ কর্ম থেকে বাঁচো। পাপ কর্ম কি? সমস্ত রকম কুশল কর্ম সম্পাদনে লেগে যাও। কুশল কর্ম কি, পুণ্য কি, পাপ কি, পুণ্য কি, কথা তো খুব সোজা, কিন্তু সম্প্রদায়ের সঙ্গে জুড়ে দিলে এটা দূষিত হয়ে যায়। কথাটা সার্বজনীন, কিন্তু কোনো সম্প্রদায়ের সঙ্গে জুড়ে গেলেই এটা বিকৃত হয়ে যায়, ধর্মের পরিভাষা আলাদা আলাদা হয়ে যায়। পুণ্য কি, পাপ কি, ধর্ম কি ইত্যাদি শব্দগুলোর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায়। কোনো কোনো লোক ধর্ম কি তা সঠিক বুঝতে পারে না, বাইরের আড়ম্বর কর্মকাণ্ড করা ব্যক্তিকেই ধার্মিক মনে করে, আর এরকম না করলে তাদের ধার্মিক মনে করে না। প্রত্যেক সম্প্রদায়ের নিজের নিজের এক বাইরের প্রদর্শন আছে, যেমন এই সম্প্রদায়ের ধার্মিক বলে কথিত ব্যক্তির বাইরের প্রদর্শন এই রকম, অন্য সম্প্রদায়ের ধার্মিক বলে কথিত ব্যক্তির বাইরের প্রদর্শন অন্য রকম। বাইরের প্রদর্শনই ওদের কাছে ধর্ম হয়ে গেছে, আসল ধর্ম হারিয়ে গেছে। কেউ কেউ একথা বুঝতে পারল, বাইরের প্রদর্শনের মধ্যে কি আছে ভাই, বুঝেও কিন্তু অন্য আরও কিছুর মধ্যে ফেঁসে গেল। কোনো এক সম্প্রদায়ের এই রকম কর্মকাণ্ড, তারা বলবে যে যে ব্যক্তি এই কর্মকাণ্ড করে তারা তো ধার্মিক, যারা এই কর্মকাণ্ড করে না তারা ধার্মিক নয়। বিভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন কর্মকাণ্ড, কাকে ধর্ম মানব, কাকে ধর্ম বলে মানব, আবার বিভ্রান্ত করে দিল। এই কর্মকাণ্ডের মধ্যে কি আছে এটা বুঝে এর থেকে যদি কেউ বেরিয়ে আসতে পারে, কিন্তু তখন আর এক বড় বন্ধন, প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব দার্শনিক মান্যতা, প্রত্যেক দার্শনিক মান্যতা এক একটি সম্প্রদায় তৈরি করে দেয়, প্রত্যেক সম্প্রদায় এক একটি দার্শনিক মান্যতার বন্ধনে আবদ্ধ। কোনো এক সম্প্রদায়ের মানুষ যিনি এক দার্শনিক মান্যতায় বিশ্বাসী, তিনি সারা জীবন এইভাবে অন্ধকারে থাকবেন যে যারা এই দার্শনিক মান্যতায় বিশ্বাসী তারাই ধার্মিক, যিনি এই দার্শনিক মান্যতায় বিশ্বাসী নন ধর্মের সঙ্গে তার কি সম্পর্ক। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন দার্শনিক মান্যতা যেখানে, বুঝতে হবে সেখানে ধর্ম নেই। ধর্ম সবসময় একই, সবার জন্যই এক, ভিন্ন ভিন্ন হলেই বুঝতে হবে সেটা আবরণ, ওপরের আবরণ, সার নয়। সার সবসময় একই হবে। পাপ কি আর পুণ্য কি, কুশল কর্ম কি, পাপ কি? কোনো ব্যক্তি যদি নিজের শরীর দিয়ে, নিজের বাণী দিয়ে এমন কোনো কাজ করে যার দ্বারা অন্য প্রাণীদের ক্ষতি হয়, তাদের সুখ শান্তি ভঙ্গ হয়, তাহলে সেটা পাপ কাজ, দুষ্কর্ম। ঠিক সেইভাবে কোনো ব্যক্তি নিজের শরীর বা বাণী দিয়ে এমন কোনো কাজ করে যার দ্বারা অন্য প্রাণীদের সুখ শান্তি আসে, ওদের কষ্ট দূর হয়, ওদের কোনো ক্ষতি হয় না, ওদের মঙ্গল হয়, তাই পুণ্য কাজ, পুণ্যই পুণ্য, সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। শরীর আর বাণীর দ্বারা কোন দুষ্কর্ম কী দুষ্কর্ম করবে? বাণীর দ্বারা কোনো কর্কশ কথা বলবে, মিথ্যা কথা বলবে, কটু কথা বলবে, শরীর দিয়ে কাউকে হত্যা করবে, চুরি করবে, ব্যভিচার করবে, নেশা ভাং করবে, অন্যদের ক্ষতি করবে, অন্যদের সুখ শান্তি ভঙ্গ করবে। মানুষ এক সামাজিক প্রাণী, তাকে থাকতে হবে সমাজে, গৃহস্থ হলে তাকে পরিবারের লোকের সঙ্গে থাকতে হবে, সমাজের লোকের সঙ্গে থাকতেই হবে। যারা ঘর বাড়ি ছেড়ে গৃহত্যাগী হয়েছেন, সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হয়েছেন, তাদেরও তো সমাজের সঙ্গে সম্পর্ক থাকে, কোথায় পালাবেন? মানুষ সামাজিক প্রাণী, আর সে নিজের শরীর আর বাণীর দ্বারা এমন কাজ করছে যাতে আশেপাশের সমস্ত মানুষের শান্তি ভঙ্গ হচ্ছে, আশেপাশের সমস্ত মানুষ ব্যাকুল হচ্ছে। ভাই, সোজা কথা, আমি আমার আশেপাশের সমস্ত মানুষকে অশান্ত করে দেব, ব্যাকুল করে দেব, তাহলে আমি কি করে সুখ শান্তি পাব? আমি আমার চারপাশে আগুন লাগাবো, তাহলে সেই আগুনের তাপ আমারও তো লাগবে, আমি শান্তি শীতলতা কিভাবে পাব? খুব সোজা কথা, সমাজে থাকতে হলে, শান্তি বজায় রাখতে হলে সমাজের ওই নিয়ম পালন করতে হবে, যাতে সমাজের ব্যবস্থা বা সমাজে শান্তি বজায় থাকে। এটা ধর্মের ওপরকার সত্য, কিন্তু গভীরে গেলে সব কথা ভালোভাবে বোঝা যাবে। গভীরে যাওয়া শুরু করলেই আসল সত্য বুঝতে শুরু করব, এবং তখনই বুঝব যে আমি আমার শরীর বা বাণীর দ্বারা ততক্ষণ পর্যন্ত কারো কোনো ক্ষতি করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না নিজের ক্ষতি করছি। বড় আশ্চর্য কথা, প্রকৃতির নিয়ম এই রকমই, নিজের ভেতর গভীর ক্রোধ, বিদ্বেষ, দুর্ভাবনা না জাগানো পর্যন্ত কেউ কাউকে হত্যা করতে পারে না। এগুলো গভীরভাবে জাগলে তবেই হত্যা করা সম্ভব। চুরি ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত লোভ না জাগবে, ব্যভিচার ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বাসনা না জাগবে। শরীরের ও চিত্তের সমস্ত দুষ্কর্ম করার আগে মনের মধ্যে কোনো না কোনো বিকার জাগাতেই হবে, আর বিকার জাগলেই প্রকৃতি দণ্ড দিতে শুরু করে, ধর্মের বিধান দণ্ড দেওয়া শুরু করে, বিধিবদ্ধ নিয়ম, কেউ করে দেখুক, হত্যা করছে আর অন্তরে ক্রোধ আসছে না, বিদ্বেষ আসছে না, হাসতে হাসতে কে কাকে হত্যা করবে? চুরি করছে, লোভ জাগছে না, ব্যভিচার করছে, বাসনাই জাগছে না, এটা কি করে হবে? বিকার জাগবেই, করে দেখি বিকার জাগলে ব্যাকুল হচ্ছে কি না, বিকার জাগছে ভেতরে আর ভেতরে দেখতে শিখিনি, বাইরের অবলম্বনই প্রধান হয়ে গেছে, নিজের ভিতর দেখিনি নিজের কত ক্ষতি হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে এই কথা ধর্মের রাস্তায় চলতে চলতে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমি আমার শরীর আর বাণীর দ্বারা এমন কাজ করব না যা পাপ কাজ, যা অন্য লোকের সুখ শান্তি ভঙ্গ করে, যা অন্য লোকের কষ্টের কারণ হয়। এরকম কোনো কাজ করব না। তাহলে আমি কিন্তু কারো ওপর কৃপা করছি না, নিজেরই ওপর কৃপা করছি। আমি এই কাজ না করে নিজেকে দুঃখী করছি না, কেননা প্রথমে আমি নিজে দুঃখী হব, তারপর অন্যকে দুঃখী করব। এই কথা খুব ভালোভাবে বুঝতে পারা যাবে, ধর্মের শুদ্ধতা বুঝতে পারা যাবে। কোনো ব্যক্তি যিনি নিজেকে হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, পারসি বলুন, বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, যাই বলুন, কোনো পার্থক্য হবে না। কিংবা ভারতীয়, বর্মী, আমেরিকান, রুশি, যাই বলুন, কোনো পার্থক্য হবে না। যদি তিনি মনের মধ্যে বিকার জাগিয়ে কোনো দুষ্কর্ম করেন, পাপকর্ম করেন, মনকে ময়লা করে শরীর আর বাণীর দ্বারা কোনো দুষ্কর্ম করেন, প্রকৃতি তাকে তৎক্ষণাৎ দণ্ড দেয়। এটা প্রকৃতির বিধিবদ্ধ নিয়ম, আর এটাই শুদ্ধ ধর্ম। ঠিক এই রকমই কুশল কর্ম করলে, কুশল কর্ম কি? সবচেয়ে বড় কুশল কর্ম এটাই, চিত্তকে ময়লা না করে তাকে একাগ্র করতে শেখা। কুশল চিত্তের একাগ্রতা খুব কল্যাণকারিণী। সমস্ত ভালো কাজ তখনই হবে যখন আমাদের চিত্ত আমাদের বশে থাকবে। চিত্ত বশে না থাকলে আমাদের দ্বারা কোনো ভালো কাজই হবে না, খারাপ কাজই করব। বিকারযুক্ত চিত্ত যদি একাগ্র হয় তাহলে খারাপ কাজই করব, ওই একাগ্রতা কাজে আসে না। চিত্তকে নির্মল করে একাগ্র করতে হবে, তাহলেই কুশল কাজ হবে। তৃতীয়ত মানলাম, চিত্তকে আমরা নির্মল করেছি, ওপর ওপর থেকে নির্মল করেছি, তাকে একাগ্রও করেছি। কিন্তু অনেক জন্ম থেকে যে বিকার উৎপন্ন করার স্বভাব বানিয়ে বসেছি, অন্তর্মনের গভীরে নিজের বিকারের গ্রন্থির পর গ্রন্থি সঞ্চয় করে রেখেছি, কিভাবে গ্রন্থি তৈরি হয়েছে ভিতরে, সমস্ত চিত্ত গ্রন্থিময়, সমস্ত শরীরের প্রত্যেকটি রোম গ্রন্থিময়, বুঝতে পারি না কারণ ভেতরে দেখি না। দেখলে বুঝতে পারবো আমি কত গ্রন্থিময়, এই কারণে কি ভীষণ ব্যাকুল থাকি। এগুলি যতদিন না দূর হবে, ওপর ওপর থেকে চিত্তকে হাজার নির্মল করলেও, নির্মল করে একাগ্র হলেও মুক্তি আসবে না, দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে না। যেদিন বিকার থেকে, বিকারের মূল থেকে মুক্তি হবে, সেই দিনই সত্যিকারের মুক্তি পাওয়া যাবে। এই জন্য পরিয়োদোপনং, পূর্ণ মানুষ বিকার মুক্ত হতে হবে, আবর্জনা থেকে মুক্ত হতে হবে। এটা তৃতীয় কথা। এই তিনটিকে সেই সময়কার ভাষায় বলা হয়েছে সব্য পাপস্য আকারণং, অর্থাৎ শীল সদাচারপূর্ণ জীবনযাপন করা, কুশলস্য উপসম্পদা, অর্থাৎ সমাধির জীবনযাপন করা, মনকে কুশল করে নিজের বশে আনবার অভ্যাস করা, আর সচিত্ত পরিয়োদপনং, নিজের অনুভবের দ্বারা এমন প্রজ্ঞা জাগাতে হবে যাতে অন্তর্মনের গভীর পর্যন্ত কোনো বিকার থাকতে না পারে, সমস্ত বেরিয়ে যায়। তাহলে শীল সমাধি প্রজ্ঞা, শীল সমাধি প্রজ্ঞাই শুদ্ধ ধর্ম। এর ওপর বৌদ্ধ, হিন্দু, জৈন, খ্রিস্টান কারোরই একচেটিয়া অধিকার নেই। এটি সবার জন্য সমান কল্যাণকারী, আর প্রত্যেক ব্যক্তি সহজেই এটা পালন করতে পারে। এটা জরুরি নয় যে এই সম্প্রদায় দীক্ষিত হয়ে যাও, এই ঘেরায় আবদ্ধ হয়ে যাও, নিজেকে এই নামে ডাকতে শুরু করো, তাহলেই এই রাস্তায় চলতে পারবে, অন্যথা চললেও লাভ পাওয়া যাবে না। প্রথমে ঘেরায় আবদ্ধ হয়ে তারপর চললে লাভ পাওয়া যাবে, এসব কথা হতেই পারে না। হলে বুঝবে ধর্ম নেই, কোনো ঘেরায় আবদ্ধ করার ব্যাপার থাকলে বুঝবে কোথাও না কোথাও কোনো প্রতারণা করা হচ্ছে। ধর্ম সার্বজনীন, এই কথা বুঝেই এই রাস্তায় চলতে হবে। রাস্তাকে আরেকটু বিস্তারিতভাবে বুঝতে হবে, আরেকটু বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। এমনি তো এই রাস্তায় চলনশীল ব্যক্তিকে রাস্তা সম্বন্ধে স্থূল স্থূল তথ্য জেনে নিতে হবে, রাস্তা কেমন আর কোনখান পর্যন্ত পৌঁছে দেবে, এই কথা না বুঝলে মনে আশঙ্কা হবে, কোথায় যাচ্ছি, কি করছি, এর ফল কি হবে। আশঙ্কা থাকলে কাজ ঠিকমতো করা যাবে না, এই জন্য বুদ্ধি স্তর থেকে অন্তত এটাকে বুঝে নিতে হবে। চলতে তো হবে এক পা এক পা করে। লোকে যেমন টর্চ নিয়ে এক পা ফেলে, যে পা আগে ফেলতে হবে সেখানে আলো পড়া চাই। খুব ভালোভাবে বুঝতে হবে এই যে পাটা ফেলবো এটা কেমন, আর এক পা ওঠাবো সেটা কেমন, আর এক পা ওঠাবো সেটা কেমন, তাহলে সমস্ত রাস্তাটাই প্রতিটি পদক্ষেপ খুব ভালোভাবে বুঝে নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু একটা স্থূল রূপরেখা আগে বুঝে নিতে হবে, সারা মার্গ কি। ওই সময়কার ভাষায় এই মুক্তির মার্গকে, বিশুদ্ধির মার্গকে, সার্বজনীন ধর্মের মার্গকে আর্য আষ্টাঙ্গিক মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ বলা হতো। অষ্টাঙ্গিক সোজা কথায় আট অঙ্গযুক্ত, আর্য আর্য, কোন অর্থে আর্য, কোনো অনার্য ব্যক্তি যিনি আর্য নন, এই রকম কোনো ব্যক্তি যদি এই রাস্তায় চলেন, চলতে চলতে আর্য হবেনই। যে ব্যক্তি অনার্য আর এই রাস্তা দিয়ে চলছে, তিনি নিজেকে হিন্দু বলেন কি বৌদ্ধ বলেন কি জৈন বলেন কি ব্রাহ্মণ বলেন কি শূদ্র বলেন কি আমেরিকান বলেন কি রুশি বলেন, এই রাস্তা সেসব দেখবে না। যেমন গঙ্গার জল যে পান করবে তারই তৃষ্ণা মিটে যাবে, সেই রকম যিনি এই রাস্তায় চলবেন তিনি আর্য হয়ে যাবেন। আর্য হয়ে যাবেন মানে কি, 2500 বছরে ভাষা বদলে যায়, শব্দ বদলে যায়, শব্দের অর্থ বদলে যায়। আজ তো আর্য শব্দ এক জাতি বিশেষের জন্য ব্যবহার করা হয়, অনেক লম্বা উঁচু নাক, বড় বড় চোখ, ফর্সা গায়ের রং, এরকম চেহারার ব্যক্তি আর্য জাতির ব্যক্তি। কেউ কালো রঙের, চুল কোঁচকানো, পুরু ঠোঁটের হলে তাকে হাবশি বলে, নিগ্র জাতির বলা হয়। কারোর হলদে রং, ছোট ছোট কুতকুতে চোখ, চ্যাপটা নাক হলে তাকে মঙ্গোলিয়ান জাতির বলা হয়। এই অর্থেই আর্য জাতি, আর্য শব্দের ব্যবহার শুরু হয়েছে। 2500 বছর পূর্বের ভারতে আর্য শব্দ এই অর্থে ব্যবহার করা হতো না। আর্য বলা হতো সেই ব্যক্তিকে, তিনি ফর্সাই হোক আর কালোই হোক, তার লম্বা নাকি হোক বা ছোট নাকি হোক, কোনো তফাত হতো না। যে ব্যক্তি সাধু হয়ে গেছেন, সৎপুরুষ হয়ে গেছেন, নির্মল চিত্ত হয়ে গেছেন, সজ্জন হয়ে গেছেন, ভালো মানুষ হয়েছেন, তিনিই আর্য হয়েছেন, কেননা তিনি ধর্মের রাস্তায় চলেছেন। ধর্মের রাস্তায় চলতে চলতে যিনি মনকে নির্মল করেছেন, নিজের মনের গ্রন্থি খুলে ফেলেছেন, নির্গ্রন্থ হয়েছেন, এই রকম ব্যক্তি আর্য হয়েছেন। আর যে ধর্মের রাস্তায় চলে না সেই অনার্য। হীনগম্য পথুজ্জনিক অনার্য অনর্থ সংহিত, যে বোকা, অত্যন্ত হীন, গোয়ার, মূর্খ, অনর্থই অনর্থ করে, যে নিজের অনর্থও করে অন্যদেরও অনর্থ করে, এই রকম ব্যক্তিকেই ওই দিনের ভাষায় অনার্য, অনার্য বলা হতো। এই অনরিয় 2500 বছরে পরিবর্তন হতে হতে আনাড়ি হয়ে গেছে। এই লোকটা বড় আনাড়ি। আনাড়ি কি? অনার্য, আনাড়ি, অনার্য থেকে আনাড়ি হয়ে গেছে। হুঁশ নেই, কি করছে এর হুঁশ নেই, নিজের ক্ষতি করছে, অন্যদেরও ক্ষতি করছে। এই অর্থে যে আনাড়ি, যার হুঁশ নেই, যে মূর্খ, যে নিজেরও ক্ষতি করে অন্যদেরও ক্ষতি করে, এরকম কোনো ব্যক্তি এই রাস্তায় চলতে চলতে আর্য হয়ে যাবেই, সাধু হয়ে যাবেই। এই অর্থে আর্য মজ্ঞ, অষ্টাঙ্গিক আট অঙ্গযুক্ত। ধর্মের আট অঙ্গ কি? ওই তিনটি বিভাগ, শীল, সমাধি আর প্রজ্ঞা। শীলের অন্তর্গত ধর্মের তিনটি অঙ্গ, সমাধির অন্তর্গত ধর্মের তিনটি অঙ্গ, আর প্রজ্ঞার অন্তর্গত ধর্মের অবশিষ্ট দুটি অঙ্গ। তাহলে শীলের অন্তর্গত কোন তিন অঙ্গ? সাম্মা বাচা, সাম্মা কম্মন্ত, সাম্মা আজীব। পুরনো ভাষা, সাম্মা মানে সম্যক, যা শুদ্ধ, যা ঠিক, যা অনুভূতির দ্বারা উপলব্ধ, তাই সম্যক। সাম্মা বাচা, আমার বাণী সাম্যক হোক, শুদ্ধ হোক, ঠিক হোক। কোন কথা শুদ্ধ হয়? যা নির্মল। কোন কথা নির্মল হয়? যা অন্য কারো ক্ষতি করে না। অনুভবের দ্বারা সেই বাণীকে বুঝতে হবে যা কারো ক্ষতি করে না, অর্থাৎ বাণীর মালিন্য দূর করে দিতে হবে। বাণী কীভাবে ময়লা হয়? কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে কাউকে ঠকাতে চাইলে বাণীর কর্ম মলিন হয়ে যায়। কোনো ব্যক্তি কর্কশ কটু কথা বলে কারো মনে দুঃখ দিলে, ওই ব্যক্তির কোনো ভালো করার জন্য না বলে শুধুমাত্র দুঃখ দেবার উদ্দেশ্য নিয়ে যদি কেউ কটু কথা বলে, তাহলে বাণী মলিন হয়ে গেল। কোনো ব্যক্তি এখানকার কথা শুনে ওর মধ্যে আরও কিছু মিশিয়ে অন্য জায়গায় বলে দেয়, আর ওখানকার কথা এখানে বলে, চুকলি করে, পরনিন্দা করে, দুজন ব্যক্তির পরস্পরের মধ্যে স্নেহ সম্প্রীতি নষ্ট করে, তখনই বাণীর দুষ্কর্ম হয়, বাণীর কর্ম মলিন হয়ে যায়। এই রকম কোনো ব্যক্তি যদি অর্থহীন বাজে কথায় নিজের সময় নষ্ট করার সঙ্গে সঙ্গে অন্যদেরও সময় নষ্ট করে, তাহলে তার বাণী মলিন হয়ে গেল। এই চারটি থেকে যা বাঁচে তা সম্পূর্ণ নির্বল, সাম্মা বাচা, নিজে নিজেই বাণী সম্যক হয়ে যায়, সমস্ত রকম পাপ কাজ থেকে বিরতি। এই রকম বাণীর কর্ম থেকে আমরা কিভাবে বাঁচব? বাক্য সাম্যক হতে হবে। সাম্মা কম্মন্ত কর্মান্ত, সম্যক কর্মান্ত, কর্ম সব সময় চিত্তে জন্ম নেয়, এগিয়ে গেলে বাণীতে নেমে আসে, আরও এগিয়ে গেলে শরীরে নামে। তাই যে কর্ম শরীরে নেমে আসে তাকে কর্মান্ত বলা হয়েছে। তাই শরীরে নেমে আসা কর্মকেও নির্মল হতে হবে, সঠিক হতে হবে, নিজের জন্য এবং অন্যের জন্য কল্যাণকর হতে হবে। তাহলে শারীরিক কর্মের মলিনতা কি? কোনো ব্যক্তি যদি নিজের শরীর দিয়ে অন্য কোনো ব্যক্তির হত্যা করে, তাহলে তার শরীরের কর্ম দূষিত হয়ে যাবে। কোনো ব্যক্তি নিজের শরীর দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির জিনিস চুরি করে, কেড়ে নেয়, জবরদখল করে, নিজের করে নেয় বা হাতিয়ে নেয়, তাহলে শরীরের কর্ম দূষিত হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নিজের শরীর দিয়ে ব্যভিচার করে, তাহলে শরীরের কর্ম দূষিত হয়ে যায়। কোনো ব্যক্তি যদি নিজের শরীর দিয়ে নেশা করে, তাহলে শরীরের কর্ম দূষিত হয়ে যায়। এই সমস্ত দুষ্কর্মের দ্বারা নিজেরও ক্ষতি হয়, অপরেরও ক্ষতি হয়। এই চার দুষ্কর্ম থেকে বেঁচে গেলে তা সাম্মা কম্মন্ত, সম্যক কর্ম হয়ে গেল। এই সমস্ত নিজের অনুভূতির দ্বারা হলে তাই কল্যাণকারী, উপদেশের দ্বারা এটা সম্ভব নয়। নিজের অনুভবের দ্বারা হত্যা করছি না, চুরি করছি না, ব্যভিচার করছি না, নেশাভাং করছি না, অনুভবের দ্বারা বুঝতে পারছি এই কাজগুলো করা হচ্ছে না, তাহলেই সাম্যক কর্মান্ত হবে। সাম্মা আজীব, জীবিকাও সম্যক হতে হবে, সঠিক হতে হবে, শুদ্ধ হতে হবে, নির্মল হতে হবে এবং জীবনে কার্যকরী হতে হবে। উপদেশ হিসেবে রাখলেই চলবে না। প্রত্যেক ব্যক্তিকে জীবন ধারণের জন্য কোনো না কোনো জীবিকার সাহায্য নিতেই হয়। জীবিকা কেমন হওয়া উচিত এই ব্যাপারে গৃহস্থদের সজাগ থাকা বেশি প্রয়োজন। সন্ন্যাসীদের নিজস্ব নিয়ম আছে যে গৃহস্থরা যেভাবেই উপার্জন করুক, সন্ন্যাসীরা তাদের থেকে নিয়েই নিজেদের প্রয়োজন মেটায়। গৃহস্থদের ক্ষেত্রে নিয়ম কি? আমার ঘরে আয়ের যে রাস্তা, ওই আয়ের রাস্তা দিয়ে আমার ঘরে যে টাকা আসছে, সেই উপার্জনের রাস্তা কেমন? ওই জীবিকার দ্বারা অন্য কারো ক্ষতি তো করছি না? নিজের ঘরে তো পয়সা আসছে, কিন্তু তার দ্বারা অন্য কারো ক্ষতি তো হচ্ছে না? সজাগতার সঙ্গে সেটা দেখতে হবে। আমার জীবিকার দ্বারা সমাজের অন্য লোকেদের ক্ষতি তো করছি না? উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি বলল, আমি নেশাভাং করি না, আমি খুব শীলবান। নেশাভাং করে না ঠিকই, কিন্তু তার জীবিকা মদ, গাঁজা, আফিং বা ভাং বিক্রি করা। যে তার জিনিস কিনবে সে নিশ্চয়ই নেশা করবে, নিজের শীল সদাচার নষ্ট করবে। তাহলে লোকেদের শীল সদাচারপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে বাধাদানকারী হলো না? তাদের শীল সদাচার ভাঙতে সহায়ক হলো না? তাদের ক্ষতি করলো। আমার ঘরে তো পয়সা এলো, কিন্তু আমি কত লোকের ক্ষতি করলাম। এইরকম একজন বলল, আমি হত্যা করি না, হত্যা করি না, কিন্তু ব্যবসা করি অস্ত্রশস্ত্রের, বন্দুকের, তলোয়ারের, বর্ষার। যে কিনে নিয়ে যাবে সে হত্যাই করবে। তাহলে অন্যদের শীল সদাচার ভাঙতে তুমি তো উৎসাহিত করছো, তাহলে তো তোমার জীবিকা সম্যক নয়। কেউ বলল, আমি হত্যা করি না, কিন্তু পশুপালন করি, গরু পোষে, ভেড়া পোষে, ছাগল পোষে, তাদেরকে খাইয়ে দাইয়ে মোটা করে কষায়ের কাছে বিক্রি করে দেয়। আমি তো হত্যা করি না, যে করে সে করে, ধর্মকে সে বোঝে না, তার জীবিকা সম্যক নয়। মাংসের ব্যবসা করে এমন ব্যক্তি বলে, আমি তো হত্যা করি না, কসাই করে, কিন্তু কসাইকে উৎসাহিত করছে না, তার জীবিকা সম্যক হলো না। কোনো লোক বিষের ব্যবসা করে, যে কিনে নিয়ে যাবে তার কাছ থেকে, সে অন্য কাউকে খাইয়ে মারবে। তাহলে যে সমস্ত ব্যবসা অন্য লোকেদের শীল সদাচারপূর্ণ জীবনযাপন থেকে বঞ্চিত করে, তাদের শীল ভঙ্গ করতে সহায়ক হয়, সেগুলো একেবারেই সম্যক জীবিকা নয়। মাঝে মধ্যে এমনও হয় যে ওপর ওপর থেকে কোনো জীবিকাকে সম্যক মনে হয়, নির্দোষ মনে হয়। জীবিকা সম্যক হলেও চিত্তের চেতনা দূষিত হলে এই সম্যক জীবিকাও দূষিত হয়ে যায়। তখন সেটা সম্যক জীবিকা না হয়ে মিথ্যা জীবিকা হয়ে যায়। উদাহরণের দ্বারা বলছি, বহু বছর আগে যখন এই শুদ্ধ ধর্মের পথা ঝুলে দূরে থাক এর বিষয়ে জানতামও না, সেই সময়কার কথা। একজন পরিবারের সদস্য ভীষণ অসুস্থ হয়ে পড়ল। পরিবারের যে ডাক্তার সবসময় দেখাশোনা করতেন, তিনি কোনো কাজে শহর ছেড়ে বাইরে গেছেন, তাই অন্য ডাক্তার ডাকতে হবে। রেঙ্গুনের আরেকজন প্রসিদ্ধ ডাক্তারকে ডাকার সিদ্ধান্ত নিলাম। জানলাম ডাকলে উনি আসবেন না, কিন্তু রুগীর অবস্থা এত খারাপ যে সাহস করে চলে গেলাম ওনার কাছে, যদি কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে খোশামদ করে ওনাকে নিয়ে আসা যায়। রুগী খুব অসুস্থ, ওনার ওখানে সবসময় খুব ভিড় থাকে, আর ওই দিন এমনই সংযোগ যে ফাঁকা ডাক্তারখানায় ডাক্তার একা বসেছিলেন, কোনো রুগী ছিল না। মনে মনে আনন্দিত হলাম, এখন ডাক্তার সঙ্গে যাবেনই, বেশি ভিড় থাকলে যেতেন না। কিন্তু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, ডাক্তারবাবু আপনার এখানে রোজ এত ভিড় থাকে, আজ কি হলো, ভিড় নেই? তখন বিষণ্ণ মুখে বলল, কি বলবো ভাই, এই মরশুমে গ্রামে শহরে কোনো না কোনো রোগ ছড়াই, এই বছর জানি না কি হয়েছে কোনো রোগই ছড়াইনি। আরে এ কেমন ডাক্তার, এ চাইছে রোগ খুব ছড়াক আর আমার ঘরে খুব টাকা আয় হোক, লোকেরা খুব বেশি অসুস্থ হয়ে পড়ুক এটাই চাইছে। জীবিকা তো ভালো, ডাক্তারের জীবিকা তো খারাপ নয়। ডাক্তাররা রোগীদের রোগমুক্ত করে নিজেদের জীবিকা চালায়, খুব ভালো পেশা। কিন্তু এই ডাক্তারকে দেখো, সব ডাক্তাররাই অবশ্য এরকম নয়, কিন্তু ওই সময় ওই ডাক্তারকে দেখে আমার একদম ভালো লাগেনি, এ কেমন ডাক্তার। কয়েক বছর পর শুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্ক হলো। শুদ্ধ ধর্মের সঙ্গে সম্বন্ধ কি? নিজের অন্তরে সত্যকে দেখার বিদ্যা পেলাম, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে যখন নিজের ভিতরে দেখলাম তখন বুঝতে পারলাম, সেদিন বেচারা ডাক্তারকে অকারণেই মনে মনে গালমন্দ করেছিলাম। আমাদের ব্যবসায়ীদের অবস্থা তো আরও খারাপ, ব্যবসায়ী ঘরে জন্মেছি, এই পরিবেশে মানুষ হয়েছি, অনেক বছর ব্যবসা করেছি, এই জন্যে ব্যবসায়ীদের মনোভাব খুব বুঝি। ব্যবসায়ীদের মনোভাব কেমন? দেশে লড়াই লাগলো, বিশ্বযুদ্ধ শুরু হলে, দুর্ভিক্ষ হলে ব্যবহার্য জিনিসপত্রের টানাটানি হয়, বাজারে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করে। আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ী ভাষায় একে বলি বাজার শোধরাচ্ছে, দাম বাড়ছে বলে ব্যবসায়ীদের বাজার শোধরাচ্ছে, বাড়িতে প্রচুর পয়সা আসবে, জনগণের হাজার কষ্ট হোক, আমাদের মনোবৃত্তি হল জিনিসপত্রের দাম বাড়ুক আর আমাদের পয়সা আসুক। আর লড়াই বন্ধ হয়ে গেলে, দুর্ভিক্ষ না হলে, দেশের অবস্থা ভালো হলে, বাজারে ব্যবহার্য জিনিসপত্রের প্রাচুর্য থাকলে জিনিসপত্রের দাম কমে যায়। তখন ব্যবসায়ীরা উদাস হয়ে বলে বাজার মন্দা হয়ে গেছে, ব্যবসায়ীদের জন্য বাজার খারাপ হয়ে গেছে। আরে মনোবৃত্তি কেমন? আমার চিত্তের চেতনা কেমন? নিজে হাজারবার বলি না কেন, আমার আজীবিকা সম্যক, আমার চিত্তের চেতনা যদি শোষণকারী হয়, লোকে যতই কষ্ট হোক, অন্য লোকের ধন কিভাবে আমার কাছে আসবে, আমার সংগৃহীত ধন কিভাবে বৃদ্ধি পাবে, এই রকম যদি মনোভাব হয় তাহলে ওপর থেকে জীবিকা যতই সম্যক হোক, মনে কিন্তু বুঝতে হবে সেই জীবিকা সম্যক নয়, ক্ষতিকারক। গৃহস্থ তাই ধন উপার্জন করা দোষের নয়। একটা কথা বুঝতে হবে, গৃহস্থ না হয়ে গৃহত্যাগী সন্ন্যাসী যদি ধন সংগ্রহ করে তা খুবই দোষের, ঠিক সেই রকম গৃহস্থের ধনহীন হওয়াও দোষের। গৃহস্থের কারো কাছে হাত পাতা উচিত নয়, নিজের সততার দ্বারা, পরিশ্রমের দ্বারা ধন উপার্জন করবে, নিজের ভরণ পোষণের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য আয় করবে, এটা ধর্ম। কিন্তু মুক্ত অবস্থায় পৌঁছতে গেলে অহংকার একটি বড় বাধা। গৃহস্থ, ভিক্ষু, ভিক্ষুণী সবার জন্যেই মুক্ত অবস্থা একই রকম। মনের মধ্যে অহংকার জাগাবে, অহংভাগ জাগিয়ে যাব, আর চাইব আমি মুক্ত হয়ে যাই, তা হয় না। গৃহস্থও তো মুক্ত হতে চায়, তাই না? কিভাবে হবে? যখন ধন উপার্জন করে তখন তার অন্তর্মনের গভীরে এক ভাবনা জন্মায় যে এই ধন আমি উপার্জন করেছি, আমার বুদ্ধিমত্তা আমার চালাকির দ্বারা আমি এই ধন উপার্জন করেছি, আমি অত বুদ্ধিমান অত চতুর আর এটা আমার ধন। তখন আমি আমার এই রকম এক অহংভাব মনে জন্ম নেয়। এই রকম অবস্থায় কি করব? এক তো গৃহস্থ বলে তাকে পরিশ্রম করে সততা দিয়ে ধন উপার্জন করতেই হবে, অপরদিকে ধন আসলেই অহংকার জাগবে, তখন কি করবে? তাই দেশের বুদ্ধিমান পুরুষরা একটা রাস্তা দেখালেন যে দেখো ভাই, তোমার ঘরে যে ধন এসেছে তার সমবিভাগ করো, ভারতের প্রাচীন ভাষা সমবিভাগ করো, অর্থাৎ এই ধনকে নিজের মনে করো না, একে ভাগ করো। গৃহস্থের নিজের ভরণ পোষণ করা, নিজের পরিবারের ভরণ পোষণ করা, এর মধ্যে দোষের কিছু নেই, কিন্তু নিজের ভরণ পোষণ করে পরিবারের ভরণ পোষণ করে যে অংশ অবশিষ্ট থাকবে তা অন্যদের মধ্যে ভাগ করে দাও। এই ধনে সমাজের অধিকার আছে। এই যে সমস্ত ধন তোমার কাছে এলো তা কোথা থেকে এলো? সমাজ থেকে এলো, সমাজের মানুষের কাছ থেকে এলো। আর এই লোকগুলোকে পরিবর্তে তুমি কি দিচ্ছ? প্রত্যেক গৃহস্থের এটা অবশ্য কর্তব্য যে যা রোজগার করবে তার একটা অংশ অবশ্যই ভাগ করবে। কম রোজগার হলে কম অংশ দেবে, বেশি রোজগার করলে বেশি অংশ দেবে। প্রত্যেক গৃহস্থের কর্তব্য যা আয় করেছ তার এক ভাগ দিয়ে দেওয়া। তৃতীয় কথা, বিপর্যয়ের পথে এসেছেন এমন অনেক ব্যবসায়ী বারবার জিজ্ঞেস করেন, সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা এত দূষিত হয়ে গেছে যে আমরা চাইলেও সততার সঙ্গে ব্যবসা করতে পারি না, তাহলে আমরা কি করব? নিজে ব্যবসা করেছি তাই ওদের অসুবিধাগুলো বুঝতে পারি, ব্যবসায়ী পরিবারে জন্মেছি তাই খুবই বুঝতে পারি, এই জন্যে ওদের একটা কথা বলি, ভাই যেখানে এই দূষিত অবস্থা তোমাকে এই কাজে বাধ্য করছে ওটাকে আলাদা রেখে যে কাজে তোমার অধিকার আছে সেখানে অন্তত তুমি দোষের কাজ করো না। বিপর্যয়ের পথে চলতে ইচ্ছুক ব্যবসায়ীকে একটা কথা ভালোভাবে বুঝে নিতে হবে যে আমার ঘরে যে পয়সা আসে তা আমাদের গ্রাহকের পকেট থেকে আসে, তাই আমার গ্রাহক আমার অন্নদাতা, তার দেওয়া অন্ন আমি খাচ্ছি, আমার অন্নদাতার সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করব না, আমার গ্রাহকের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করব না। কোয়ালিটি বা গুণে পরিমাণে মাপে ওজনে কোনো দিনই তাকে ঠকাবো না। এইটুকু তো তুমি করতে পারো, তাই না? এর মধ্যে রাজ্য ব্যবস্থা কি করবে? এতে আর অন্য বাতাবরণ কি করতে পারে? নিজের লোভের কারণেই তুমি গ্রাহকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। বিপর্যয়ের রাস্তায় চলতে শুরু করেছে এরকম ব্যবসায়ীকে দুটো কথা খুব ভালো করে মনে রাখতে হবে, আমি আমার গ্রাহককে কখনোই ঠকাবো না, এটা একটা, আর যে টাকা আমার ঘরে আসবে তাকে সমবিভাগ করে আমি একটা অংশ লোক কল্যাণে লাগাবো, তাহলেই জীবিকা সম্মুখ হয়ে গেল, মিথ্যা হলো না। আর এই দুটি কাজও করল না, আবার চার পাঁচ রকমের ব্যবসা না করলেও তবু জীবিকা সম্মুখ হয় না, কেবল সংগ্রহ করার মনোবৃত্তি, অন্যের ক্ষতি হোক কিন্তু আমার পকেট ভরুক, এই মনোবৃত্তি ক্ষতিকারক, জীবিকা সম্মুখ হতে হবে। সাম্মা বাচা, সাম্মা কম্মন্ত, সাম্মা আজীব, এই তিনটি শীল বা সদাচারের অন্তর্গত। সমাধির অন্তর্গত আরও তিনটি, সাম্মা ব্যায়াম, সাম্মা সতি, সাম্মা সমাধি। সাম্মা ব্যায়াম, সম্মক ব্যায়াম, যথার্থ ব্যায়াম, পরিশ্রম, পুরুষার্থ, প্রচেষ্টা। আমাদের শরীর যদি দুর্বল হয়ে যায়, পা নড়বড় করে, তখন কোনো বুদ্ধিমান ব্যক্তি দেখলে বলবে, ভাই শরীরের ব্যায়াম করো যাতে তোমার শরীরের মাংসপেশি মজবুত হয়। শরীর নড়বড়ে না থাকে, দুর্বলতা দূর হয়, নানা রকম রোগ আক্রমণ করতে না পারে। ঠিক এই রকমই মন দুর্বল হয়ে গেলে, রুগ্ন হয়ে গেলে জ্ঞানীরা বলবেন মনের ব্যায়াম করো, আর দুদিন কাজ করে সবাই দেখে নিয়েছে কীরকম রুগ্ন মন নিয়ে চলেছে, কত নড়বড়ে মন, কত দুর্বল, এক পা এগোতে না এগোতেই ভারসাম্য হারিয়ে কখনো এদিকে পড়ে যাওয়ার জোগাড়, কখনো ওদিকে, মন বড় দুর্বল, বড় রোগী মন, এর ব্যায়াম প্রয়োজন, একে সবল সুস্থ করার জন্য ব্যায়াম প্রয়োজন। যে ব্যায়াম আমাদের রুগ্ন মনকে নিরোগ করবে, আমাদের দুর্বল মনকে সবল করবে, ব্যাস সেই সম্যক ব্যায়াম। চার রকম ব্যায়াম হয়। নিজের মনকে পরীক্ষা করে দেখতে হবে যে আমার মনে এই দুর্গুণ আছে, যে দুর্গুণ আছে তাকে জেনে তাকে দূর করা। এটাই প্রথম ব্যায়াম এবং ভালো ব্যায়াম। এরপর মনের নিরীক্ষণ করে দেখো যে আমার মনে এই দুর্গুণ নেই, ওই দুর্গুণ নেই। মনের সমস্ত দরজা বন্ধ করো যাতে করে যে দুর্গুণ নেই তা যেন আসতেও না পারে। ওই দুর্গুণকে আমরা আসতে দেব না। এটাই দ্বিতীয় ব্যায়াম। আবার মনকে নিরীক্ষণ করতে হবে। ধর্মের রাস্তায় যারা চলে তারা আত্মনিরীক্ষণ করে, নিজের মনকে নিরীক্ষণ করে। অন্যের দিকে না দেখে নিজের অন্তর্জগতে দেখতে হবে। দেখবে আমার মধ্যে এই এই সদ্গুণ আছে, কিন্তু সদ্গুণ আছে বলে তার জন্য অহংকার জাগাবে না। সদ্গুণ আছে ভালো কথা, যে সদ্গুণ আছে তাকে বজায় রাখতে হবে যাতে চলে না যায়, তার বৃদ্ধি ঘটাতে হবে। এটাই তৃতীয় ব্যায়াম। আবার নিজের মনের মধ্যে নিরীক্ষণ করে দেখলে যে আমার এই সদ্গুণ নেই, কিন্তু তার জন্য নিরাশ হওয়ার দরকার নেই, উদাস হওয়ার দরকার নেই। এই সদ্গুণ নেই, ঠিক আছে, একে নিয়ে আসব। মনের সমস্ত দরজা খুলে দিয়ে যে সদ্গুণ নেই তাকে নিয়ে আসতে হবে, যে দুর্গুণ আছে তাকে দূর করব, যে দুর্গুণ নেই তাকে আসতে দেব না, যে সদ্গুণ আছে তাকে বজায় রাখব আর বাড়াব, আর যে সদ্গুণ নেই তাকে আনব। এই চারটে ব্যায়ামই আমাদের ধর্মের রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। এটাই সম্যক ব্যায়াম। সাম্মা সতী, সতী মানে স্মৃতি। আগেই বলেছি 2500 বছরে ভাষা বদলে যায়, শব্দ বদলে যায়, শব্দের অর্থ বদলে যায়। আজকের ভারতে সব ভাষায় স্মৃতি শব্দটির একটি অর্থ রয়ে গেছে, মেমারি, স্মরণশক্তি। 2500 বছর আগের ভাষায় কেবল এই অর্থ ছিল না, আরও একটা অর্থ, আরও গুরুত্বপূর্ণ অর্থ ছিল, সজাগতা, সজাগ থাকা। কিসের প্রতি সজাগ? নিজের সম্বন্ধে সজাগ থাকা, তাকে সতী বলা হতো। নিজের এই শরীর প্রপঞ্চের প্রতি সজাগ থাকা, নিজের চিত্ত প্রপঞ্চের প্রতি সজাগ থাকা, নিজের সমস্ত কর্মের প্রতি সজাগ থাকা, একেই সতী বলে। তাই স্মৃতি বলে, খুব সজাগ থাকা। এই কাজই শুরু করা হয়েছে, কাল আর আজ এই তো করছো, তাই না? নিজের সম্বন্ধে, নিজের শরীর আর চিত্ত সম্বন্ধে প্রতি মুহূর্তে যে সত্য প্রকট হচ্ছে তাকেই জানছো। শ্বাস আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এই নাক দিয়ে ওই নাক দিয়ে তাই জানছো। শ্বাস এখানে ছুঁচ্ছে ওখানে ছুঁচ্ছে তাকে জানছো। এটাই সতীর কাজ। সমস্ত মার্গই আমাদের স্থূল থেকে সূক্ষ্মতার দিকে নিয়ে যাবে। শ্বাসের সাহায্যে এখন পর্যন্ত যে অনুভূতি হয়েছে, শ্বাসের সম্বন্ধে যা জানা গেছে, আজ রাতে আর কাল সারাদিনে দেখব এর থেকেও অধিক সূক্ষ্ম সত্য প্রকট হতে শুরু হয়েছে। একটা কাজ আমরা জেনে বুঝেই করেছি, যে নিজের সম্বন্ধে সত্যকে জানার জন্য সারা শরীরে মনোযোগ দিইনি। শরীরের একটা ছোট অংশ, ওপরের ঠোঁট থেকে নাক পর্যন্ত এই ত্রিকোণ অংশ বেছে নিয়েছি। প্রথমে এইটুকু স্থানের সত্যকে জানব, এখানে কি হচ্ছে। এখানে শ্বাস আসছে যাচ্ছে, এখানে স্পর্শ করছে ওখানে স্পর্শ করছে, যাতে মন এইটুকু জায়গাতেই থাকে। আর ছোট স্থানে মন থাকলে মন বড় সূক্ষ্ম হয়ে যায়, সংবেদনশীল হয়ে যায়। আমাদের নিজের মনকে সূক্ষ্ম করতে হবে, সংবেদনশীল করতে হবে, যাতে এগিয়ে গিয়ে সারা শরীর সম্বন্ধে জানতে পারি, সারা চিত্ত সম্বন্ধে জানতে পারি। এখন তো এইটুকু জায়গাতেই দেখব, এইটুকু স্থানেই আজকের রাত আর কাল দিনে দেখব যে শ্বাস আসছে যাচ্ছে ছুঁচ্ছে, তাছাড়া আর কি হচ্ছে। সত্য এটাই যে সারা শরীরে, শরীরের প্রতিটি অণুপরমাণুতে প্রতি মুহূর্তে কোনো না কোনো ঘটনা ঘটছে, কোনো না কোনো বায়োকেমিক্যাল রিয়াকশান হচ্ছে, জৈব রাসায়নিক প্রতিক্রিয়া চলছে, কোনো না কোনো ইলেকট্রোম্যাগনেটিক রিয়াকশান হচ্ছে, বিদ্যুৎ চৌম্বকীয় প্রতিক্রিয়া চলছে, সারা শরীরে প্রতি মুহূর্তে কিছু না কিছু হচ্ছে। আমাদের মন এত স্থূল যে ওর দিকে কোনোদিন লক্ষ্যই করিনি। একে তো স্থূল, তার উপর সবসময় বহির্মুখী, নিজের দিকে কখনো আমরা দেখিইনি। নিজের দিকে দেখার কোনো প্রক্রিয়া কখনো করলেও, এজন্য ধ্যানে বসলেও নিজের সম্বন্ধে সত্যকে কখনো দেখিনি। শুধু কোনো কল্পনা। আমাদের মান্যতা এই, আত্মা এরকম, পরমাত্মা এরকম, আত্মা এরকম হয় না, পরমাত্মা এরকম হয় না, আত্মা আর পরমাত্মা দুটোই হয় না একটা, এই সমস্ত কল্পনায় সময় নষ্ট করেছি। নিজের সম্বন্ধে তৃষ্ণা কোথায় জাগছে, বিদ্বেষ কোথায় জাগছে, আর কিভাবে তার সম্বর্ধন করছি, কিভাবে গ্রন্থি বেঁধে যাচ্ছি, এর থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যাবে, এই সব বিষয়ে কখনো মনোযোগই দিইনি। বেকার কাল্পনিক কথায় আমরা সমস্ত সময় নষ্ট করেছি। এই 3.5 হাত কায়ার মধ্যে, এই সারা শরীর প্রপঞ্চ ও চিত্ত প্রপঞ্চ, এই দুয়ের মধ্যে অনবরত যে রিয়াকশান চলছে, প্রথমে আমাদের সেটাই বুঝতে হবে। বিকার কিভাবে উৎপন্ন হচ্ছে তা আমাদের অনুভূতি স্তর থেকে নিজেদের বুঝতে হবে, যাতে আমরা বিকারের উদ্গম বন্ধ করে অন্তর্মনের গভীর পর্যন্ত স্বভাব পাল্টানোর কাজ শুরু করতে পারি। তৃষ্ণার স্বভাব কিভাবে তৃষ্ণাহীন হয়ে যায়, বিদ্বেষের স্বভাব কিভাবে বিদ্বেষহীন হয়ে যায়, মোহের স্বভাব কি করে মোহবিহীন হয়ে যাবে। স্থূল থেকে সূক্ষ্মতার দিকে এগোলে বোঝা যাবে সারা শরীরে কিছু না কিছু হচ্ছে, কোনো না কোনো সংবেদনা হচ্ছে। শরীরের স্তরে কিছু অনুভূতি অনুভব করাকেই সংবেদনা বলা হয়। সারা শরীরেই কিছু না কিছু হচ্ছে। আমরা এখন ওপরের ঠোঁট থেকে নাক পর্যন্ত এইটুকু জায়গা বেছে নিয়েছি। এখানে কি হচ্ছে, নাকের ভিতরে দেওয়ালে কি হচ্ছে, কিংবা নাকের বাইরের দেওয়ালে কি হচ্ছে, নাকের দ্বারের বাইরে কি হচ্ছে, নাকের নিচে ওপরের ঠোঁটের ওপরে কি হচ্ছে, একটু মনোযোগ দিলে বোঝা যাবে যে যে শ্বাস ভিতরে আসছে আর যেটা বাইরে যাচ্ছে তার তাপমানে পার্থক্য আছে। আর এদিকে তো আমরা লক্ষ্য কোনোদিনই করিনি। এখন মনোযোগ দিলে বুঝতে পারবো বায়ু প্রশ্বাসের সাথে ভেতরে গেলে নিঃশ্বাসের সঙ্গে বেরোলে একটু গরম হয়ে বেরোয়, ভিতরে প্রবেশ করা শ্বাসের থেকে বাইরে বেরিয়ে আসা শ্বাস একটু গরম হয়। এটা স্বাভাবিক, আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা বেশি, বাইরের বাতাবরণের তাপমাত্রা কম, তাই বাইরের বায়ু প্রশ্বাসের মাধ্যমে ভেতরে গিয়ে ভেতরের তাপমাত্রার সংস্পর্শে এসে যখন বাইরে বেরিয়ে আসে তখন উষ্ণ হয়ে যায়। এরকম সব সময় হতো, কিন্তু আমরা এর আগে কখনো এদিকে মনই দিইনি। এই রকম তো সব সময় হতো, এটা প্রথম কথা। আর একটু মনোযোগ দিলে ধীরে ধীরে বোঝা যাবে শ্বাস ছাড়াও, শ্বাসের আসা যাওয়া ছাড়াও আর কি কি ঘটনা ঘটছে। শ্বাসের কারণে কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, এটা তো একটা ঘটনা। আর কি হচ্ছে, মনোযোগ দিলে বোঝা যাবে শ্বাসের আসা যাওয়ার সঙ্গে সম্পর্ক ছাড়া আরও কিছু হচ্ছে। কখনো গরম বোধ হবে, কখনো শীতল বোধ হবে, কখনো ঘাম ঘাম বোধ হবে, কখনো চুলকানি বোধ হবে, কখনো সুড়সুড়ি বোধ হবে, কখনো ঝিনঝিনি বোধ হবে, কখনো স্ফুরণ বোধ হতে পারে, স্পন্দন হতে পারে, হৃৎস্পন্দন দ্রুত হতে পারে, ছটফট বোধ হতে পারে, কখনো হালকা মনে হবে, কখনো ভারী মনে হবে, কখনো টান বোধ হবে, কখনো চাপ মনে হবে, কখনো ব্যথা অনুভূতি হবে, কখনো সংকোচন মনে হবে, কখনো প্রসারিত মনে হবে, কখনো সুখের অনুভূতি হবে, কখনো ভিজে ভিজে ভাব হবে, না জানি কত রকমের সংবেদনা। আমরা যেরকম সংবেদনা চাইছি সেরকম হচ্ছে তা কিন্তু নয়। যে সংবেদনা হয়নি তাকে কল্পনা না করে, তাকে কামনা না করে, যে মুহূর্তে যে সংবেদনা আপনাআপনি হচ্ছে, এই মুহূর্তে আপনাআপনিই যা হচ্ছে তাকেই জানতে হবে। যা হচ্ছে এই মুহূর্তে এটা হলো, পরের মুহূর্তে ওটা হলো, প্রতি মুহূর্তে যা হয়ে যাবে তাকেই জেনে যেতে হবে সাক্ষীভাবে। এবং এটা বুঝে নিতে হবে আমাদের পুরনো স্বভাব কি। চুলকানি বোধ হলে আমাদের ভালো লাগলো না, আর চুলকানি দূর করার জন্য চুলকে দিলাম। এখন সেটা করলে চলবে না, চুলকানি বোধ হলে তাকে চুলকে নিয়ে ভোক্তাভাবে নয় দ্রষ্টাভাবে বা সাক্ষীভাবে দেখতে হবে। চুলকানি বোধ হচ্ছে, আচ্ছা ভাই দেখি তো তুমি কতক্ষণ থাকো। শুরুতে তীব্র বোধ হবে, তারপর আরও তীব্র, আরও তীব্র, যতই তীব্র হোক না কেন কিন্তু চুলকবো না। শেষে দেখা যাবে চুলকুনি আর নেই, কোনো চুলকুনি অনন্তকাল ধরে থাকে না, এক সময় না এক সময় শেষ হয়ে যাবেই। সেরকম যে সংবেদনাই অনুভব হোক না কেন তা অনন্তকাল থাকে না, উৎপন্ন হলে হয় দেরিতে নয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবেই। উৎপন্ন হয় কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। আমরা কিছু না করে শুধু সাক্ষীভাবে জানছি। আজকের রাত আর কাল সারা দিন আমরা এই কাজই করব এবং দেখব যে ধীরে ধীরে আমরা আরও সূক্ষ্মতার দিকে এগিয়ে যাচ্ছি। এই সত্যি, এটাই সজগতা। যেখানে কল্পনা নেই, যেখানে সত্য আপন অনুভূতি স্তর থেকে আসে, এটাই সাম্মাসতি। আর সেই সত্য নিজের সঙ্গে সম্পর্কিত, নিজের শরীরের আর মনের সঙ্গে সম্পর্কিত, অন্য কিছুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শরীরের আর চিত্তের সমন্বয়ে কি হচ্ছে, কি সংবেদনা অনুভব হচ্ছে, সেটা জানাই আমাদের কাজ। এটি সাম্মাসতি বা সম্যক স্মৃতি, সাম্মা সমাধি। কুশল চিত্তের একাগ্রতাকে সাম্মা সমাধি বলা হয়। শুধুমাত্র চিত্তের একাগ্রতাকে সমাধি বলা হয়। নির্মল চিত্তের একাগ্রতাই সাম্মা সমাধি বা সম্যক সমাধি। মলিন চিত্ত তৃষ্ণায় ভর্তি, আর তার আধারে চিত্তকে যদি আমরা একাগ্র করি, বিদ্বেষের আধারে চিত্তকে যদি আমরা একাগ্র করি, কোনো কল্পনা বা মিথ্যার আধারে যদি আমরা চিত্তকে একাগ্র করি, তাহলে সাম্মা সমাধি হবে না। একটি উদাহরণের সাহায্যে বুঝুন। বক দেখেছেন নিশ্চয়ই, জলের ধারে কিভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে, একটুও নড়ে না, গভীর সমাধিস্থ, গভীর ধ্যানস্থ। কিন্তু কিসে সমাধিস্থ? জলে মাছ দেখলেই খেয়ে ফেলবে, সেজন্য ও সমাধিস্থ। কোনো বেড়ালকে ইঁদুরের গর্তের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন নিশ্চয়ই, একটুও নড়ে না, একচুলও না, খুবই সমাধিস্থ, যে ইঁদুর বের হলেই তাকে খেয়ে ফেলবে। কোনো শিকারীকে দেখেছেন নিশ্চয়ই, দুনলা বন্দুক নিয়ে কিভাবে ধ্যানস্থ হয়ে বসে থাকে, শিকার দেখলেই দুম করে মেরে দেবে। এগুলি সবই সমাধি, ধ্যান, একাগ্রতা, তবে সম্মা নয়, তাই আমাদের কাজে লাগবে না। দুনিয়াতে সবচেয়ে খারাপ কাজগুলো মনের একাগ্রতা দিয়েই করতে হয়। কেবলমাত্র চিত্তের একাগ্রতা আমাদের মুক্তির অবস্থা পর্যন্ত নিয়ে যেতে পারে না। যে একাগ্রতার আধার নির্দোষ, তৃষ্ণাবিহীন, দ্বেষবিহীন, মোহবিহীন, তাই আমাদের কল্যাণকারী। এই মুহূর্তে যা ঘটছে তার প্রতি ক্রোণতৃষ্ণা নেই, বিদ্বেষ নেই, তাতে কোনো কল্পনা নেই। শ্বাস আসছে আর তার প্রতি কোনো আসক্তি নেই, বিদ্বেষ নেই। শ্বাস স্পর্শ করছে, তার প্রতি কোনো আসক্তি নেই, বিদ্বেষ নেই, কল্পনা নেই। চুলকানি হচ্ছে, গরম বোধ হচ্ছে, ঝিনঝিনি বোধ হচ্ছে, সুড়সুড়ি হচ্ছে, কাতাকুতু লাগছে, আর তাতে কোনো আসক্তি বোধ হচ্ছে না, কোনো বিদ্বেষ জাগছে না। আর এই অনুভূতি সত্য, এর মধ্যে কোনো কল্পনা নেই। এইভাবে প্রতিক্ষণ যে সত্য প্রত্যক্ষ হচ্ছে তাকে জেনে যাচ্ছি। কোনো প্রতিক্রিয়া না করে যত দীর্ঘ সময় পর্যন্ত জানার কাজ করতে পারবো, সমাধি তত মজবুত হবে। এটাই করতে হবে, এই কাজ করতেই এসেছি। এরপরে প্রজ্ঞার ক্ষেত্র, যাতে ধর্মের আর দুটি অঙ্গ রয়েছে, ওর চর্চা আজ হবে না, কালকে হবে, কারণ প্রজ্ঞার ক্ষেত্রে আমরা পরশু যাব। এখন আমরা শীল পালন করব এবং এখানে থাকতে শীল পালনে কোনো অসুবিধে নেই। এখানকার পরিস্থিতি আমাদের শীল পালনে সহায়ক হবে। একটিমাত্র শীল, সত্য কথা বলার যে শীল, সেটা পালনে কখনো কখনো অসুবিধা হতে পারে। পরস্পর কথা বললে, মিথ্যা কথা বললে শীল ভঙ্গ হয়ে যাবে, কিংবা মার্গদর্শক ডেকে জিজ্ঞাসা করলে, তাকে কোনো কথা বাড়িয়ে বললে বা কোনো কথা গোপন করলে শীল ভঙ্গ হয়ে যাবে। এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। এখানে থাকার সময় বাকি চার শীল তো খুব সহজেই পালন করা যাবে। এই পাঁচ শীলকে খুব কড়াভাবে পালন করে নিজের সমাধিকে পুষ্ট করার কাজ করতে হবে। কাল সন্ধ্যার সময় প্রজ্ঞার কথা খুব ভালোভাবে বুঝতে হবে, আর পরশু প্রজ্ঞার ক্ষেত্রে নামতে হবে। যে সময় হাতে আছে, আট দিন বাকি আছে। এত বড় কাজ করার জন্য আট দিন সময় খুবই কম, তাই খুব ভালোভাবে একে কাজে লাগাতে হবে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে একে ব্যবহার করতে হবে। এই রকম অবসর জীবনে আর পাওয়া যাবে কি না ঠিক নেই, বড় ভাগ্যে বড় পুণ্যে এটা পাওয়া যায়। বহু পুণ্য ফলে মনুষ্য জন্ম লাভ করা যায়, আর সেই মনুষ্য জীবনে শুদ্ধ ধর্ম লাভ আরও অনেক পুণ্য ফলেই হয়। শুদ্ধ ধর্মের সংস্পর্শে না এলে মানব জন্ম কোনো কর্মকাণ্ডে অতিবাহিত হয়ে যাবে, কোনো সাম্প্রদায়িক বন্ধনে চলে যাবে, হয়তো বা কোনো দার্শনিক মান্যতায় চলে যাবে। আসলে ধর্ম কি তা জানতেই পারবে না, পালন করা তো দূরের কথা। মনুষ্য জন্ম হয়েছে বড় ভাগ্যের কথা, বড় ভাগ্যবান যে শুদ্ধ ধর্ম পাওয়া গেছে এবং তার সম্বন্ধে শ্রদ্ধা জেগেছে। এখন কাজ করে যান, কাজ করে যান, সময়ের খুব ভালো উপযোগ হোক। কারোকে দয়া করছেন না, নিজের ভালোর জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের স্বস্তি মুক্তির জন্য করছেন। যারা যারা শিবিরে এসেছেন তাদের সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবার স্বস্তি মুক্তি হোক, স্বস্তি মুক্তি হোক।
Sir.